السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، ইসলামের প্রাথমিক যুগে মুসলিম সমাজে অনেক জ্ঞানী, স্বনামধন্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন। তারা অনেক সম্ভ্রান্ত মুসলিম ছিলেন, যারা ইতিহাসে সব সময় উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিগণিত। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, আমাদের মিডিয়াতে এসব বিখ্যাত মহান ব্যক্তিবর্গের জীবন ও কর্মের উপর আলোকপাত করা হয় না। একজন সমকালীন আরব ও ঐতিহাসিক এবং আলেম ডক্টর মুসা আল শরীফ এই মর্মে বলেন, যদি আমার উপর দায়িত্বটা থাকতো, তবে আমি প্রতিটা বাচ্চাকে তাদের জীবনী পড়া বাধ্যতামূলক করতাম। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমরা তাদের জীবন ও মহান কর্মের প্রতি উপেক্ষা করছি। এটা একটা বিরাট সমস্যা। আরও বড় সমস্যা হচ্ছে, যুব সমাজের নিকট তাদের জীবনই গোপন রাখা হচ্ছে। ইমাম মালিক ইবেন আনাস ইবেন আবু আমের আল আসবাহি রহিমাহুল্লাহ আমাদের আজকের পর্বের আলোচ্য ব্যক্তিত্ব। তিনি একাধারে একজন ইমাম, কাজী এবং প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন। ইয়েমেনের হিমিয়ারি জাতির আসবাহ বা জি আসবাহ গোত্রের অন্তর্গত ছিলেন এই মহান মনীষী। তার দাদা, মতান্তরে পরদাদা আবু আমের কোনো একটা উদ্দেশ্যে ইয়েমেন থেকে হিজাজে আসেন এবং পরবর্তীতে সেখানেই স্থায়ীভাবে থেকে যান। ওয়াদিউল কোরা হচ্ছে খায়বার এবং তাইমা শহরদের মধ্যবর্তী একটা কূপ এবং গাছপালা বেষ্টিত উপত্যকা। ইমাম মালিক 93 হিজড়িতে এই উপত্যকারই অন্তর্গত একটা গ্রামে জন্মগ্রহণ করেন, কিন্তু পরে সেখান থেকে তিনি মদিনায় চলে যান। ইমাম মালিক রহেমাহুল্লাহ অসংখ্য সদ্গুণে গুণান্বিত ছিলেন, যা তাকে একজন যোগ্য ইমাম হিসেবে গড়ে তুলেছিল। তার মতো এত সংখ্যক মহৎ বৈশিষ্ট্যাবলী আর কেউই পূর্ণাঙ্গ রূপে অর্জন করতে পারেননি, আর এটাই তাকে পূর্ববর্তী এবং পরবর্তী আলেমদের থেকে স্বাতন্ত্র্য দান করেছে। এখানে মহৎ বৈশিষ্ট্যাবলী বলতে আমি তার আলাদা আলাদা গুণের কথা বোঝাচ্ছি না, বরং তার সম্মিলিত গুণগুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করাই আমার উদ্দেশ্য। আসুন তার কয়েকটি বিশেষ সৌভাগ্য এবং গুণ দিয়ে আমরা আলোচনা শুরু করি। এক নম্বর পয়েন্ট, তিনি প্রথম শতাব্দীর মানুষ। ইমাম মালিকের ব্যাপারে প্রথমেই যে বিষয়টি চলে আসে সেটা হচ্ছে, তিনি প্রথম শতকে জন্মগ্রহণ করেন, অর্থাৎ হিজরি প্রথম শতকে। ইমাম মালিক উক্ত শতাব্দীর মাত্র 7 বছর লাভ করেছিলেন, কিন্তু হাদিসের বর্ণনা অনুযায়ী এই ক্ষুদ্র সময়টাই তাকে সর্বোত্তম প্রজন্মের অন্তর্ভুক্ত করে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, অর্থাৎ সর্বোত্তম হল আমার প্রজন্মে বসবাসকারী মানুষগুলো, এরপর যারা এদের পরবর্তী প্রজন্ম, এবং এরপর যারা ওদের পরে আসবে। সুতরাং ইমাম মালিক রহিমাহুল্লাহ সেই শতকের একজন সাক্ষী, যে শতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। আর প্রথম প্রজন্মের উম্মতের অন্তর্ভুক্ত হওয়া নিঃসন্দেহে তার জন্য সম্মানজনক একটা ব্যাপার। 2 নম্বর পয়েন্ট, মদিনার সপ্ত ফকিহের শিষ্যত্ব লাভ। ইমাম মালিক রহিমাহুল্লাহর উল্লেখযোগ্য ব্যাপার হল, তিনি মদিনার বিখ্যাত 7 জন আলেমের অধীনে থেকে জ্ঞান অর্জন করেন। এই 7 জন মদিনার সপ্ত ফকিহ অথবা ফোকাহা আসসাবা নামে পরিচিত। তারা সবাই এক একজন বিখ্যাত তাবেয়ী ছিলেন। সপ্ত ফকিহদের প্রত্যেকেই মদিনায় অবস্থানরত অসংখ্য সাহাবিদের কাছে দীনের ইলম অর্জন করেছিলেন। আল্লাহ তাদের সকলের উপর রহম করুন, আমিন। সুতরাং সরাসরি তাবেয়ীদের কাছ থেকে অধ্যয়ন করাটা তার জন্য কী পরিমাণ উপকারী ছিল তা সহজেই অনুমেয়। ইমাম মালিক শুধু বিখ্যাত তাবেয়ীদের কাছ থেকেই নয়, বরং অন্যান্য আলেমদের কাছ থেকেও দীনের ইলম অর্জন করেন। তিনি ইরাক, শাম, মিশরের মুহাদ্দিসের নিকট হাদিস বিষয়ক জ্ঞান লাভ করেন। তবে তিনি সাধারণত মদিনার মুহাদ্দিসদের কাছ থেকেই হাদিস অধ্যয়ন করাকেই বেশি পছন্দ করতেন। 3 নম্বর পয়েন্ট, শাসকদের কাছে সম্মান ও মর্যাদাবান অবস্থান। ইমাম মালিকের তৃতীয় সৌভাগ্য হল শাসক এবং অভিজাত শ্রেণীর কাছে সম্মান ও মর্যাদাবান অবস্থান লাভ করা, যা সাম্প্রতিক সময়ে খুব কম আলেমদেরই ক্ষেত্রে ঘটে। পূর্বে খলিফা এবং শাসক সম্প্রদায় আলেমদের যথেষ্ট সম্মান করতেন এবং তাদের সিদ্ধান্তকে গুরুত্বের সাথে নিতেন। তবে আক্ষেপের বিষয় এটাই যে, পরবর্তী শতাব্দীতে আলেম এবং ফকিহদের সম্মানজনক অবস্থান ধীরে ধীরে শাসক শ্রেণীর কাছে হ্রাস পেতে থাকে। কিন্তু ইমাম মালিকের বিষয়টা ছিল অন্যরকম, আল্লাহ তার উপর রহম করুন। তিনি খলিফা এবং শাসকদের কাছ থেকে যে সম্মান এবং মর্যাদা লাভ করেছিলেন, তা তার সমসাময়িক পূর্বের কিংবা পরের কোনো আলেমই লাভ করতে সক্ষম হননি। তিনি দিনে এলমের সম্মান রক্ষার্থে কোনো শাসকের পরোয়া করতেন না, কাউকে তো সমাধি করতেন না। এ সম্পর্কে কয়েকটি চমকপ্রদ বর্ণনা সামনে আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। চার নম্বর পয়েন্ট, হাদিস ও ফিকহের জ্ঞান। চতুর্থ যে গুণটির জন্য তিনি বিখ্যাত ইমাম হবার যোগ্যতা অর্জন করেছিলেন সেটা হচ্ছে ফিকহ এবং হাদিস শাস্ত্র উভয় বিষয়ের একীভূত জ্ঞান। ফিকহের ক্ষেত্রে তিনি ইমাম আবু হানিফার সমপর্যায়ে না হলেও তিনি তার সময়ের সবচেয়ে বিখ্যাত মুহাদ্দিস এবং ফকিহ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। হাদিস এবং ফিকহ শাস্ত্রে তার মতো সুগভীর বুৎপত্তি তৎকালে কেউই অর্জন করতে পারেনি। আল্লাহ তার উপর রহম করুন এবং তার প্রতি সন্তুষ্ট থাকুন। পাঁচ নম্বর পয়েন্ট, উচ্চ পর্যায়ের আলেমদের প্রশংসা অর্জন। ইমাম মালিক রহেমাহুল্লাহ সম্পর্কে এটাও প্রসিদ্ধ ছিল যে সকল উচ্চ পর্যায়ের আলেমরা তাকে তুলনাহীন প্রশংসা করতেন। ইমাম শাফেঈ রহেমাহুল্লাহ ইসলামিক জ্ঞান এবং আইনশাস্ত্রে একজন বড় মাপের আলেম ছিলেন। তিনি মানুষকে চমৎকারভাবে মূল্যায়ন করার জন্যও বিখ্যাত ছিলেন। তিনি বলেন, ইমাম মালিককে হাদিস শাস্ত্রে নক্ষত্র বলা যায় কারণ তিনি এ বিষয়ে যথেষ্ট বিজ্ঞ এবং জ্ঞানী। অর্থাৎ ইমাম মালিক যেন অনেকটা কোরআনের এই আয়াতের সাথেই তুলনীয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফী যুলুমাতিল বাররি ওয়াল বাহর, অর্থাৎ তিনি তোমাদের জন্য নক্ষত্রপুঞ্জ সৃষ্টি করেছেন যাতে তোমরা স্থল ও জলের অন্ধকারে পথপ্রাপ্ত হও। সূরা আনআম ৯৭। যেভাবে মানুষ রাতে ভ্রমণের সময় তারা দেখার মাধ্যমে পথের নির্দেশনা পায়, তেমনিভাবে ইমাম মালিক রহেমাহুল্লাহ হাদিস শাস্ত্রের একজন তারকা। তিনি সকলকে হাদিস সংক্রান্ত ইলমে সঠিক নির্দেশনা দিতেন রহেমাহুল্লাহ। যখন ইমাম আহমাদকে জিজ্ঞাসা করা হয় হাদিস শাস্ত্রের কোন বইটি মুখস্থ করা উচিত, তখন তিনি ইমাম মালিকের মুয়াত্তার কথা সুপারিশ করেন, কারণ ইমাম আহমাদ এটাকে ধর্মীয় জ্ঞান অর্জনের একটা নির্ভরযোগ্য উৎস মনে করতেন। তিনি বলতেন, আল্লাহ মালিকের উপর রহম করুন, কারণ তিনি একজন বিশিষ্ট আলেমে দিন ছিলেন। তিনি অন্যান্য অনেক বিখ্যাত আলেমদের থেকেও প্রশংসা পেয়েছেন। সুফিয়ান আস সাউরি, সুফিয়ান ইবিন ওয়াইনা, ইয়াহিয়া ইবিন সাঈদ আল কাত্তান এবং আব্দুর রহমান ইবনে মাহদির মতো বিখ্যাত পূর্বসূরীরা ইমাম মালিকের ব্যাপারে উত্তম অভিমত ব্যক্ত করেন। তারা সকলেই ছিলেন অভিজাত এবং বিখ্যাত নেককার পূর্বসূরী। সকলেই ইমাম মালিকের যোগ্যতা ও মর্যাদার ব্যাপারে উঁচু ধারণা রাখতেন। আল্লাহ তাদের সকলের উপর রহম করুন। ছয় নম্বর পয়েন্ট, দীর্ঘ হায়াত লাভ। এটিও তার একটি সৌভাগ্য। ইমাম মালিক ৯৩ হিজরিতে ওয়াদিউল কুরাতে জন্মগ্রহণ করেন, যা আগেই বলা হয়েছে। তিনি মৃত্যুবরণ করেন ১৭৯ হিজরিতে। কাজেই তিনি ৮৭ বছরের দীর্ঘ জীবন লাভ করেন। এর মধ্যে ৪০ বছর কাটে ওমাইয়া খলিফাদের অধীনে এবং পরবর্তী ৪৬ বছর তিনি অতিবাহিত করেন আব্বাসীয় খলিফাদের শাসনামলে। ইসলামিক খিলাফা তখন অনেক শক্তিশালী ছিল। দীর্ঘ আয়ুষ্কাল লাভের ফলে একটা লম্বা সময় ধরে তিনি দিনের জ্ঞান বিতরণে নিজেকে নিয়োজিত করতে পেরেছিলেন। এভাবে মানুষের মাঝে তার জ্ঞানের প্রসার ঘটেছে। এত বেশি সংখ্যক তালিবুল ইলম তার অধীনে ইলম অর্জন করেছেন যে তাদের সংখ্যা গুণে শেষ করা সম্ভব নয়। আল কাদি ইয়াদ মালিকি মাজহাবের ওপর রচিত একটি বিখ্যাত বইতে ১০০০এরও বেশি শিক্ষার্থীর কথা উল্লেখ করেছেন। ওনারা সবাই ইমাম মালিকের অধীনে অধ্যয়ন করেছিলেন। তবে তিনি শুধুমাত্র সেই সকল শিক্ষার্থীদেরই কথা উল্লেখ করেছেন যারা জ্ঞানের জগতে খ্যাতি অর্জনে সক্ষম হয়েছিলেন। উদাহরণস্বরূপ, ইমাম শাফেঈ এবং আব্দুর রহমান আল কাসেমি আল মিশরির মতো বিখ্যাত স্কলারদের নাম উল্লেখ করা হয় যারা তার ছাত্র ছিলেন। ইমাম মালিকের এসব স্বতন্ত্র বৈশিষ্ট্য তাকে সকল যুগের মুসলিম আলেমদের মধ্যে একটা মর্যাদাপূর্ণ অবস্থান করে দিয়েছে। এবার আসুন তার শৈশবের ঘটনা থেকে শুরু করা যাক। ইমাম মালিকের ইলমের সাধনায় নিমজ্জিত হওয়ার পেছনে একটা ছোট্ট ঘটনা উল্লেখ করা যায়। একবার তার বাবা তাকে এবং তার ভাই আল নাদরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেন। আল নাদর ঠিকঠাক জবাব দিতে পারলেও ইমাম মালিক ভুল উত্তর দিলেন। তাদের বাবার উক্ত প্রশ্ন করার আসল উদ্দেশ্য ছিল তাদের দুই ছেলের মধ্যে অনুসন্ধিৎসা জাগ্রত করা। তাই যখন ইমাম মালিক ভুল জবাব দিলেন, তিনি তার কিছু গঠনমূলক সমালোচনা করলেন। প্রশ্নের সঠিক উত্তর দিতে ব্যর্থ হওয়ার কারণে তিনি বললেন, মালিক তো পড়াশোনার চাইতে কবুতর নিয়েই বেশি ব্যস্ত থাকে। পিতার এই সমালোচনা তার মনে দারুণভাবে প্রভাব ফেলল। ঘটনাটি ইমাম মালিক নিজেই বর্ণনা করেছেন। মুসআব বর্ণনা করেন, ইমাম মালিক বলেন, এই কথাটি আমার মনে খুবই রেখাপাত করল। আমি আব্দুর রহমান বিন হরমুজের দর্সি হালাকায় যেতে লাগলাম। সেখানে সাত বছর আমি শিক্ষাগ্রহণ করেছি। এই সময়ে অন্য কোনো শায়খের নিকট যাইনি। খেজুর নিয়ে আমি তার নিকট যেতাম। বাচ্চাদের খেজুর দিয়ে বলতাম, শায়খ সম্পর্কে কেউ জিজ্ঞেস করলে বলবে তিনি এখন ব্যস্ত। একদিন আমি ইবনে হরমুজের বাড়ি গিয়ে পৌঁছলে তিনি বাদীর মাধ্যমে খবর নিলেন কে এসেছে। সে গিয়ে বলল, সেই আশকার লাল গোরা লোকটি। ইবনে হরমুজ বললেন, তাকে আসতে দাও, সে ইমাম। মসজিদে নববীতে ইবনে হরমুজের দর্সি হালাকা বসত। প্রথম দিকে যখন তিনি কোনো ইলমের মজলিসে বসতেন, লোকজন তাকে আল নাদারের ভাই হিসেবে চিনত। কিন্তু পরবর্তীতে তিনি যখন জ্ঞানার্জনে কঠোরভাবে আত্মনিয়োগ করেন, তখন মানুষ বলতে শুরু করল, আল নাদার হচ্ছেন মালিকের ভাই। সুতরাং আল নাদার শুরুতে বেশি পরিচিত হলেও ইমাম মালিক পরবর্তীতে তাকে অতিক্রম করে যান। ইমাম মালিকের বেড়ে ওঠায় তার পিতামাতার দারুণ ভূমিকা ছিল। শিশু মালিকের প্রতি মায়ের উপদেশটি দেখুন। ইমাম সাহেবের পরিবারটি ছিল দিনী এবং এলমি পরিবার। মদিনায় হাদিসের রেওয়ায়েত ব্যাপক ছিল। বাল্যকালে হাদিস শিক্ষা শুরু করার ঘটনা তিনি স্বয়ং বর্ণনা করেন। আমি আমার মাকে বললাম, আমিও এলম শিখতে যাব। তিনি বললেন, আসো, আমি তোমাকে এলমে দিনের উপযুক্ত পোশাক পরিয়ে দিই। তিনি আমাকে উত্তম পোশাক পরিয়ে দিলেন। মাথায় কালো লম্বা টুপি রেখে তার উপর পাগড়ি বেঁধে দিয়ে বললেন, তুমি রবিয়ার নিকট যাও, ইলম শিখার পূর্বে তার থেকে আদব শিখো। এই মর্মে ওনার একটা বিখ্যাত উক্তি আছে, তুমি ইলম হাসিল করার পূর্বে হিলম অর্থাৎ গাম্ভীর্য হাসিল করো। যখন থেকে তিনি দার্স দেয়া শুরু করলেন, তখন তিনি নিজের মজলিসের আদব রক্ষার ব্যাপারেও খুবই সংবেদনশীল থাকতেন। মূলত হাদিসের প্রতি সম্মান থেকেই এমনটা করতেন। এই প্রসঙ্গে আলোচনা সামনে আসছে। এখন জানা যাক ইমাম মালিকের শিক্ষকদের ব্যাপারে। প্রথমেই ইবনে হুরমুজ। ইমাম মালিক এক নাগাড়ে সাত বছর মদিনার বিখ্যাত তাবেঈ ইবনে হুরমুজের অধীনে জ্ঞান লাভ করেন। ইবনে হুরমুজ ছিলেন অতি উচ্চ পর্যায়ের একজন আলেম এবং অত্যন্ত দিনদার। তিনি আল্লাহর ভয়ে অনেক কান্নাকাটি করতেন। ইমাম মালিক তার কাছ থেকে অনেক উপকারী জ্ঞান লাভ করেন। তিনি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তার কাছে পড়তেন। সুতরাং একটা দীর্ঘ সময় পর্যন্ত তিনি ইবনে হুরমুজের কাছ থেকে জ্ঞান এবং উপদেশ লাভ করে উপকৃত হয়েছিলেন। ইমাম মালিক রহমাহুল্লাহ যখন ইবনে হুরমুজের সাথে দেখা করতে যেতেন, তখন সাথে খেজুর নিয়ে যেতেন। আমরা জানি মদিনা খেজুরের জন্য বিখ্যাত। তিনি এই খেজুরগুলো ইবনে হুরমুজের বাচ্চাদের দিয়ে বলতেন, কেউ তোমাদের বাবার ব্যাপারে খোঁজ করলে বলবে তিনি এখন ব্যস্ত। ইমাম মালিকের এই শিখিয়ে দেওয়া কথাটাকে কৌশলগত দিক থেকে মিথ্যা বলা যায় না, বরং এখানে শব্দের ধাঁধা প্রয়োগ করে তার শিক্ষকের কাছে যথাসম্ভব বেশি সময় পাওয়ার চেষ্টা করতেন। নিঃসন্দেহে ইবনে হুরমুজের ধার্মিকতা এবং প্রজ্ঞার তুলনা মেলা ভার। এদিক থেকে বলা যায় তাকে শিক্ষক হিসেবে পাওয়া ইমাম মালিকের প্রতি আল্লাহরই দয়ার বহিঃপ্রকাশ। এরপরে শিক্ষক ইবনে ওমারের কৃতদাস নাফি রহমাহুল্লাহ। ইবনে ওমারের কৃতদাস নাফি রহমাহুল্লাহও ইমাম মালিকের শিক্ষক ছিলেন। তিনি গোল্ডেন চেন খ্যাত হাদিস বর্ণনাকারীদের একজন এবং স্কলাররা এই চেইনের বিশুদ্ধতার ব্যাপারে একমত। চেইনটা হচ্ছে মালিক বর্ণনা করেন নাফে থেকে, তিনি বর্ণনা করেন ইবনে ওমার থেকে, এবং ইবনে ওমার বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। নাফি রহমাহুল্লাহ ছিলেন কিছুটা রাগী স্বভাবের। তার মেজাজ অত্যন্ত সংবেদনশীল ছিল। এজন্য ইমাম মালিক তার সাথে খুব ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন। তিনি তার শিক্ষককে শান্ত রাখার চমৎকার উপায় জানতেন। তিনি বলেন, আমি বাল্যকালে আমাদের জনৈক কর্মচারীর সাথে ইবনে ওমারের মাওলা নাফের নিকট যেতাম। তিনি উপর থেকে নেমে সিঁড়ির উপরে বসে যেতেন এবং আমাকে হাদিস বর্ণনা করে শোনাতেন। দুপুরে আমি তার নিকট যেতাম। রাস্তায় কোথাও ছায়াও থাকত না। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমি তাকে জিজ্ঞেস করতাম, অমুক অমুক মাসালায় ইবনে ওমার কি বলেছেন। তিনি তা বর্ণনা করতেন। আর আব্দুর রহমান ইবনে হুরমুজের নিকট সকালে যেতাম এবং রাত্রে সেখান থেকে ফিরে আসতাম। অর্থাৎ ইমাম মালিক নাফি রহমাহুল্লার কাছে একসাথে বেশি সময় নিতেন না। প্রথমবার তাকে দুই একটা প্রশ্ন করেই তিনি চলে যেতেন। কিছুক্ষণ পর এসে আবার তাকে কিছু প্রশ্ন করতেন। এভাবেই ইমাম মালিক নাফি রহমাহুল্লার কাছ থেকে জ্ঞান অর্জন করেন। তিনি যেভাবে তার শিক্ষকদের শ্রদ্ধা করতেন, সেভাবে নিজেও চাইতেন যেন তার ছাত্ররা তার সাথে সম্মানজনক আচরণ করে। ইমাম মালিকের ধর্মীয় হালাকা এবং তার শিক্ষাদানের কিছু বিশেষ পদ্ধতি খুবই চমৎকার ছিল। ইমাম মালিকের আরেকজন শিক্ষক ছিলেন ইবনে শিহাব আজ-জুহরি। তিনি বিখ্যাত তাবেঈ এবং বিশিষ্ট হাদিস বর্ণনাকারী। তার সম্পূর্ণ নাম ছিল মুহাম্মদ ইবনে শিহাব আল জুহরি আল কোরাইশি আল মাদানি। ইমাম মালিক নিজেই বর্ণনা করেছেন, আমরা হাদিসের শিক্ষার্থীরা ইবনে শিহাবের বাড়িতে ভিড় করতাম, তার দরজায় বসে থাকতাম। দরজা খুললে ভিতরে যাবার সময় ধাক্কাধাক্কি শুরু হয়ে যেত। লক্ষ্য করুন, দিনের জ্ঞান অর্জনে তারা কতই না উদ্যমী ছিলেন। যদিও তার বাড়ির দরজা অনেক প্রশস্ত ছিল, তবুও এত বেশি ছাত্র ভিড় করত যে তারা একজন আরেকজনের গায়ের ওপর গিয়ে পড়ত। ইবনে শিহাবের শিক্ষাদানের পদ্ধতি ছিল, তিনি ছাত্রদের হাদিস পড়ে শোনাতেন এবং তারা সাথে সাথে সেটা মুখস্থ করে ফেলত। তিনি দৈনিক তাদেরকে ৩০টার বেশি হাদিস পড়াতেন না। একবার ইমাম মালিকের সাথে তার এক বাজারে সাক্ষাৎ হল। তিনি তাকে পূর্ববর্তী দিনের পড়া জিজ্ঞেস করলেন। ইমাম মালিক সব বর্ণনাকারীদের ক্রমধারা সঠিকভাবে বলতে পারলেও একটা হাদিসের কথা মনে করতে পারলেন না। ইবনে শিহাব রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন তিনি গত ক্লাসে উপস্থিত ছিলেন কিনা। ৩০টির মধ্যে একটি ভুলে যাবার কারণে ইবনে শিহাব রাহিমাহুল্লাহ তাকে তিরস্কার করে বললেন, মালিক তার মুখস্থ করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। খেয়াল করুন, ইমাম মালিক না লিখেই শুধু শুনে শুনে সনদ এবং মতন সহ হাদিস মুখস্থ করে রাখতেন। কি অসাধারণ প্রতিভা ছিল তার! অথচ এরপরেও শুধু একটি হাদিস ভুলে যাবার জন্য তার শিক্ষক তাকে তিরস্কার করতে ছাড়েননি। ইবনে শিহাব ওই ঘটনার জন্য ক্রমাগত মালিকের সমালোচনা করতে থাকলেন। তিনি সাঈদ ইবনে মুসাইয়িব আল আল কাসিম ইবনে মুহাম্মাদের মতো ৭ জন বিখ্যাত তাবেঈ আলেমসহ আরও কিছু আলেমের নাম উল্লেখ করে বললেন যে তিনি এদের প্রত্যেকের কাছে দিনে ৫০ থেকে ১০০টা হাদিস শিখতে যেতেন। তারপর তিনি বাড়ি গিয়ে সেগুলো লিখে রাখতেন, যাতে একটার সাথে আরেকটা গুলিয়ে না ফেলেন। কিভাবে তারা এত বিশাল পরিমাণ হাদিস মুখস্থ করে রাখতেন, সত্যিই একটা অবাক করার মতো বিষয়। হাদিস মুখস্থ করার ব্যাপারে একটা মজার ঘটনা আছে। ইমাম মালিক বলেন, একবার ঈদের দিন আমি এই ভেবে যে আজ ইবনে শিহাব অবসর থাকবেন, ঈদগাহ থেকে সরাসরি তার বাড়িতে গেলাম। ইবনে শিহাব কর্মচারীকে বললেন, দেখো তো দরজায় কে। সে গিয়ে সংবাদ দিল, আপনার আশকার মাওলা বন্ধু মালিক। অনুমতি পেয়ে ভিতরে গেলাম। তিনি আমাকে দেখেই বললেন, আমার ধারণা তুমি বাড়ি যাওনি, ঈদগাহ থেকে সরাসরি এখানে এসেছ, খানা খেয়ে নাও। আমি বললাম, খাওয়ার প্রয়োজন নেই, আপনি হাদিস বর্ণনা করুন। তিনি তখন ১৭টি হাদিস বর্ণনা করেন। পরে বললেন, এতে তোমার কী লাভ হবে যে আমি হাদিস বর্ণনা করব আর তুমি সেগুলো মুখস্থ করবে না? আমি বললাম, আপনি বললে আমি সবকটি হাদিস শুনিয়ে দেই, আর ওই সময়েই সেগুলো মুখস্থ শুনিয়ে দিলাম। অন্য এক বর্ণনায় এমন আছে যে আমি আমার তখতিগুলো তাকে দেখালে আরও ৪০টি হাদিস দেখালেন। তিনি বললেন, তুমি যদি এগুলো মুখস্থ করে ফেলো তাহলে এগুলোর হাফেজ হয়ে যাবে। আমি বললাম, এগুলো আমি এখনই মুখস্থ শোনাতে পারব। ইবনে শিহাব বললেন, শোনাও। আমি সেই হাদিসগুলো শুনিয়ে দিলাম। তিনি তখন বললেন, উঠো, তুমি ইলমের ভাণ্ডার, অথবা বললেন, তুমি ইলমের কতই না উত্তম ভাণ্ডার। সুতরাং ইমাম মালিক যখন সেই হাদিসগুলোর সনদ এবং মতন সহকারে পুঙ্খানুপুঙ্খরূপে ইবনে শিহাবকে মুখস্থ শোনালেন, তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং ইমাম মালিকের অসাধারণ মুখস্থ শক্তির প্রশংসা করে বললেন যে তুমি ইলমের এক উত্তম ভাণ্ডার, যেমন শিক্ষক তেমন ছাত্র। এতে কোনো সন্দেহ নেই যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তখনকার যুগের সব বিখ্যাত শায়েখদের কাছে অধ্যয়ন করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর ক্রীতদাস নাফে, ইবনে শিহাব আজ-জুহরি এবং তাবেঈ ইবনে হুরমুজের মতো দিনদার এবং জ্ঞানী মানুষগুলো ছিলেন তার শিক্ষক। তবে ফিকহের ক্ষেত্রে ওনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিলেন রবিয়া বিন আব্দুর রহমান, যিনি রবিয়া আর রাই হিসাবেও পরিচিত ছিলেন। ইমাম মালিক দীর্ঘ সময় তার অধীনে জ্ঞান লাভ করেন, কিন্তু যখন দেখতে পেলেন রবিয়া বেশিরভাগ ক্ষেত্রেই নিজের মতকে প্রাধান্য দিচ্ছেন, তখন তাকে বাদ দিয়ে তিনি মসজিদের অন্য একটা হালাকায় বসতে শুরু করলেন। এর কারণ হচ্ছে, মালিক নিজের মতের চেয়ে হাদিস অনুসরণ করাকেই বেশি প্রাধান্য দিতেন। এ ব্যাপারে তিনি ইরাকি ফকিহদের কড়া সমালোচনা করতেন, কারণ তারা ব্যক্তিগত মতামতের উপর অত্যধিক নির্ভরশীল ছিলেন। তবে তার মানে এই না যে ইমাম মালিক কখনোই কোনো স্বাধীনভাবে ইজতিহাদ করেননি, বরং যে সকল ক্ষেত্রে সরাসরি কোরআন ও সুন্নাহ থেকে দলিল পাওয়া যেত না সে সকল বিষয়ে তিনি ইজতিহাদের আশ্রয় নিতেন। এমনকি কিছু কিছু বিষয়ে তিনি চমৎকারভাবে নিজের মত ব্যক্ত করেছেন। এবার জানা যাক ইমাম মালিকের ছাত্রদের কথা। ইমাম মালিকের অসংখ্য মেধাবী ছাত্র ছিলেন, তবে আমরা এখানে তার দুজন বিখ্যাত ছাত্রের ব্যাপারে আলোচনা করব। যদিও আজকের যুগের সাথে তুলনা করলে তার ছাত্রদের সকলেই উৎকর্ষতা অর্জনের ক্ষেত্রে অনন্য ছিলেন। প্রথমেই ইমাম শাফেঈ। ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ ছিলেন তার ছাত্রদের মধ্যে সবচেয়ে সুপরিচিত। তিনিও একজন নির্ভরযোগ্য ইমাম ছিলেন। ইমাম শাফেঈ মক্কার স্থানীয় অধিবাসী এবং তিনি হুজাইলে বেড়ে ওঠেন, কিন্তু পরবর্তীতে ইমাম মালিকের মুয়াত্তা গ্রন্থটি অধ্যয়নের জন্য মদিনা গমন করেন। আর শাফেঈ ছিলেন অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী। তিনি ইমাম মালিকের সাথে সাক্ষাৎ করার আগেই মাত্র 17 বছর বয়সে মুয়াত্তা গ্রন্থটি মুখস্থ করে ফেলেন। ইমাম মালিক রহমাহুল্লাহ তার শিক্ষকতা জীবনের শুরুর দিকে নিজেই ছাত্রদের হাদিস পড়ে শোনাতেন, কিন্তু শেষের দিকে 40 বছর পর্যন্ত তিনি এটা আর করেননি। বরং তিনি চাইতেন ছাত্ররাই যেন তাকে পড়ে শোনায়। তো শাফেঈ যখন তার কাছে পড়তে গেলেন, মালিক তার কাছে মুয়াত্তার বর্ণনাগুলো শুনতে চাইলেন। তিনি ইমাম শাফেঈর পড়াশুনে অত্যন্ত মুগ্ধ হলেন এবং তাকে সবসময়ে এলম অর্জনে উৎসাহিত করতে থাকলেন। আল্লাহ তাদের উভয়ের উপর রহম করুন, আমিন। একদিন ইমাম মালিক রহমাহুল্লাহ ইমাম শাফেঈর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। দেখে মনে হচ্ছিল তিনি যেন একজন ফিজিওনমিস্ট, যিনি মুখাকৃতি বিশ্লেষণ করে চরিত্র নির্ণয় করতে পারেন তাকেই মূলত ফিজিওনমিস্ট বলা হয়। ইমাম শাফেঈ নিজেও ফিজিওনমি বিষয়ে ইয়েমেনে পড়াশোনা করেছিলেন, কারণ তৎকালে এ বিষয়ে ইয়েমেনি স্কলাররাই ছিলেন সবচেয়ে বেশি বিজ্ঞ। আগে উল্লেখ করা হয়েছে যে মালিক নিজেই ছিলেন একজন ইয়েমেনি, সুতরাং তার এই বিষয়ে দক্ষতা থাকা অস্বাভাবিক কিছু নয়। তো তিনি প্রায় ঘণ্টাখানেক ইমাম শাফেঈর চেহারা পর্যবেক্ষণের পর তাকে তাকওয়া অবলম্বনের উপদেশ দিয়ে বললেন যে তিনি কোনো একদিন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্বে পরিণত হবেন। আর ইমাম মালিকের এই মন্তব্য যে কতখানি সত্য তার সাক্ষী স্বয়ং ইতিহাস। ইমাম মালিকের ব্যাপারে ইমাম শাফেঈ একটা চমৎকার ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, ইমাম মালিকের খোয়াড়ে শক্তিশালী উন্নত মানের আরবীয় ঘোড়া এবং খোরাসানের খচ্চর থাকত। শাফেঈ একবার এদের প্রশংসা করায় ইমাম মালিক হাদিয়াস্বরূপ তাকে সবগুলো ঘোড়া এবং খচ্চর দিয়ে দিলেন। ইমাম শাফেঈ মালিকের কাছে তখন জানতে চাইলেন যে তাহলে তিনি কিসে আরোহণ করবেন, কারণ মালিক সবগুলো জন্তুই তাকে দিয়ে দিয়েছিলেন। মালিক রহমাহুল্লাহ জবাব দিলেন, তিনি মদিনাকে সম্মান করেন, কারণ এটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। তাই রসুলের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্যই তিনি মদিনায় কোনো জন্তুর উপর আরোহণ করার চেয়ে হেঁটে চলতেই বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। একবার ইমাম মালিকের কাছ থেকে শাফেঈ রহমাহুল্লাহ আস-সাকিফার হাদিসটির ব্যাপারে জানার ইচ্ছা পোষণ করলেন। আস-সাকিফা হচ্ছে সেই জায়গা যেখানে সাহাবিরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াতবদ্ধ হয়েছিলেন। কিন্তু মালিক রহমাহুল্লাহ একদিনে খুব বেশি সংখ্যক হাদিস নিয়ে কথা বলা পছন্দ করতেন না, তাই ইমাম শাফেঈ চিন্তায় পড়ে গেলেন যে তিনি কিভাবে বিষয়টা তার উস্তাদের কাছে উত্থাপন করবেন। তিনি ভাবলেন, যদি হালাকার শুরুতেই তিনি হাদিসটির ব্যাপারে জানতে চান তবে পুরো সময়টাই এই হাদিসের পিছনে চলে যাবে, আবার যদি শেষের দিকে এটা নিয়ে কথা বলতে চান তাহলে হয়তো এই হাদিস সংক্রান্ত আলোচনা সমাপ্ত হবার আগেই মজলিসের সময় শেষ হয়ে যাবে। তাই তিনি 10টা হাদিস পড়ানোর পর আস-সাকিফা বিষয়ক বর্ণনা জানতে চাইবেন বলে মনস্থ করলেন। সুতরাং পরিকল্পনা অনুযায়ী পাঠদান চলাকালীন সময়ে তিনি এই কাজটাই করলেন। কিন্তু তিনি আস-সাকিফার হাদিসটি পড়া শুরু করার পরপরই ইমাম মালিক তাকে থামিয়ে বললেন যে আজকের জন্য এই 10টা হাদিসই যথেষ্ট। উল্লেখ্য, ইমাম মালিক যখনই ক্লাস শেষ করার কথা বলতেন তখন কারো অনুরোধই আর কোনো কাজে আসত না। একটু পর যখন ইমাম মালিকের হালাকাগুলোর ব্যাপারে আলোচনা করব তখন বিষয়টা আরও বিস্তারিতভাবে জানা যাবে ইনশাআল্লাহ। আব্দুর রহমান ইবনুল কাসেম আল মিসরি ছিলেন ইমাম মালিকের আরও একজন বিশিষ্ট ছাত্র। তিনি ছিলেন একজন ক্রীতদাস। মনিবের প্রতি আনুগত্যের প্রতিদানস্বরূপ তার মনিব তাকে মুক্ত করে দিয়েছিলেন। আব্দুর রহমান মিশরের একজন খ্যাতনামা স্কলারও ছিলেন। মরক্কোতে মালিকি মাজহাব প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান অন্যতম। তিনি ছিলেন কৃষ্ণাঙ্গ। মানুষ প্রায়ই তাকে ইমাম মালিকের কৃতদাস হিসেবে ভুল করত, কিন্তু তিনি ইমাম মালিকের অধীনে অধ্যয়নের ব্যাপারে অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দেন। অতঃপর তিনি মিশরে প্রত্যাবর্তন করেন। মরক্কো এবং আন্দালুসিয়ার অসংখ্য শাইখ তার কাছে জ্ঞানার্জনের উদ্দেশ্যে আগমন করতেন, আর এভাবেই আব্দুর রহমানের কল্যাণে এই জায়গাগুলোতে মালিকি মাজহাবের প্রচার প্রসার ঘটেছিল। জ্ঞান প্রচারের ক্ষেত্রে ইমাম মালিকের ছাত্রদের মধ্যে তিনিই ছিলেন সর্বাপেক্ষা নিবেদিত প্রাণ। জানা যাক মালিকি মাজহাবের প্রসার সম্পর্কে। মালিকি মাজহাব ততদিনে মরক্কো, আন্দালুসিয়া এমনকি সুদানেও ছড়িয়ে পড়েছে। অতীতে সুদান বলতে সাব সাহারান আফ্রিকার সব দেশগুলোকে বোঝানো হতো। আজকের দিনের জাতীয়তাবাদী ভৌগোলিক সীমানাতে সুদান সীমাবদ্ধ ছিল না, সুতরাং এটির বিস্তৃতি ছিল ব্যাপক। একেবারে বর্তমান সুদান থেকে শুরু করে পশ্চিম সেনেগাল পর্যন্ত সকল কৃষ্ণাঙ্গ রাজ্য এর অন্তর্ভুক্ত ছিল। এই বিশাল এলাকার মুসলিমরা মালিকি মাজহাব গ্রহণ করে এবং অনুসরণ করে। হাদিসের প্রতি ইমাম মালিকের অনুরাগ ছাড়াও আরও দুইটি বিষয় মালিকি মাজহাবের প্রচার ও প্রসারের কারণ ছিল। প্রথমটা হচ্ছে, আন্দালুসিয়া এবং মরক্কোর বিখ্যাত সব আলেমরা এই মাজহাব গ্রহণ করেন, যাদের কথা এই অঞ্চলের সাধারণ মুসলিমরা গুরুত্বের সাথে গ্রহণ করতেন। উদাহরণস্বরূপ বলা যায় আস-সুহনেনের কথা, যিনি আব্দুর রহমান ইবনুল কাসেমের ছাত্র ছিলেন। তাছাড়া আল আসাদ ইবনুল ফুরাত, আল উতবি প্রমুখ আলেমগণের অবদানও মালিকি মাজহাবের প্রচারের ক্ষেত্রে অনস্বীকার্য। দ্বিতীয় কারণটা হচ্ছে, মরক্কো এবং আন্দালুসিয়ার শাসকরা মালিকি মাজহাব অনুসরণ করা সাধারণ জনগণের উপর বাধ্যতামূলক করে দিয়েছিলেন। এদের একজন হচ্ছেন হিশাম ইবনে আব্দুর রহমান ইবনে মুয়াবিয়া, তিনি আদ দাখেল নামেও পরিচিত ছিলেন। আব্বাসী শাসকদের মৃত্যুদণ্ডাদেশ থেকে পালিয়ে হিশাম আন্দালুসিয়া পাড়ি জমান এবং সেখানে একটি বিশাল সাম্রাজ্য গঠন করেন। আব্দুর রহমানের পুত্র হিশাম ছিলেন একজন ক্ষমতাধর শাসক এবং মালিকি মাজহাবের সমর্থক। তিনি আলেমদের মালিকি মাজহাব প্রচার এবং এর উপর আমল করার ব্যাপারে জোর দিয়েছিলেন। আরও একজন শাসক আলী ইবনে ইউসুফ ইবনে তাসফিনও ছিলেন মালিকি মাজহাবের অনুসারী। তার বাবা ইউসুফ ইবনে তাসফিন ছিলেন একজন মহান মুসলিম মুজাহিদ, যিনি আল্লাহর রাহে জিহাদে অংশগ্রহণ করেন। তার জীবনী খুবই হৃদয়গ্রাহী। তিনি একজন সাহসী যোদ্ধা ছিলেন এবং প্রায় ৫০ বছর দেশ শাসন করেন। আলী উত্তরাধিকার সূত্রে পিতার থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। তিনি কাজী, ইমাম এবং মুফতির পদে শুধু মালিকি মাজহাবের অনুসারীদেরকেই নিয়োগ দিতেন, যাতে তারা লোকদের উক্ত মাজহাব শিক্ষা দেন এবং এই মাজহাব অনুসারেই বিচার কার্য পরিচালনা করেন। এভাবেই মরক্কো, আন্দালুসিয়া এবং পরবর্তীতে সুদানে মালিকি মাজহাবের প্রসার ঘটে। মিশর, বসরা এবং হিজাজ সহ মুসলিম বিশ্বের অসংখ্য দেশে মালিকি মাজহাব বিস্তার লাভ করেছিল। মিশর এবং মরক্কো ছাড়া বর্তমানে অনেক জায়গায় মালিকি মাজহাবের অনুসরণ হ্রাস পেয়েছে, তবে এই দুই দেশের আলেমগণ এখনও মালিকি মাজহাবের উসুল অনুসারে ফতোয়া দিয়ে থাকেন। এই ব্যতিক্রমী অবস্থানের জন্যই উক্ত দেশ দুটিতে ফিকহ মতপার্থক্য নেই বললেই চলে। আল্লাহর পক্ষ থেকে ইমাম মালিকের উপর এটা একটা রহমত যে তার জ্ঞানের এমন বিস্তৃতি ঘটেছে এবং অনেক মানুষ দীর্ঘদিন যাবৎ তা চর্চা করেছে, এমনকি বর্তমান সময়েও তা চালু আছে। আসুন এবার এই মহান ইমামের ব্যক্তিত্ব, রুচি, মেজাজ এবং তার মজলিসের আদব কায়দা কেমন ছিল তা জেনে নেওয়া যাক। ইমাম সাহেবের দেহের বর্ণ লাল সাদা মিশ্রিত ছিল। তিনি দীর্ঘাঙ্গে ছিলেন, তার মাথা ছিল বড়, চক্ষুদয় ছিল আয়ত, তার চেহারা ছিল সুন্দর ও কান্তিময়, তার সূত্র ছিল দীর্ঘ, গোফ ছিল পরিমিত। তিনি খিজাব বা কলব ব্যবহার করতেন না। তিনি খুবই উত্তম পোশাক ব্যবহার করতেন এবং উত্তম খাদ্য আহার করতেন। আদন, খোরাসান, মরভ এবং তারাজের উন্নত কাপড় ব্যবহার করতেন। সাধারণত তার পোশাক সাদা রঙের হতো, কখনও কখনও হালকা হলুদ রঙেরও কাপড় ব্যবহার করতেন। তার আংটিতে কালো পাথর খচিত থাকত, সেখানে হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল খোদিত ছিল। উত্তম সুগন্ধি এবং আতর ব্যবহার করতেন, সাধারণত সুখ সমৃদ্ধি প্রকাশ করতেন, যেন ইলমি মর্যাদা ক্ষুণ্ণ না হয়। কখনো এই সম্পর্কে জিজ্ঞেস করলে বলতেন, এতে আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামতের প্রকাশ পায়। ইমাম সাহেব ছিলেন অত্যন্ত গম্ভীর, তাকে দেখলেই ভয়ের সঞ্চার হতো, কারও তার সামনে কথা বলার সাহস হতো না। কিন্তু তার মানে এই নয় যে তিনি বদমেজাজে ছিলেন, বরং স্থান বিশেষে তিনি হাসি কৌতুকও করতেন। আকিক উপত্যকাস্থ ইমাম সাহেবের বাড়ির দরজায় লেখা ছিল মাশা আল্লাহ। কেউ তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলতেন, কোরআন শরীফে বর্ণিত এক ঘটনা রয়েছে, ওয়ালাউ লা ইজদখলতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ, অর্থাৎ তুমি যখন আপন বাগানে প্রবেশ করলে তখন মাশা আল্লাহ বললে না কেন। ইমাম মালিকের কিছু চমৎকার অভ্যাস ছিল যা অন্যদের দৃষ্টি আকর্ষণ করত। তিনি কারো সাথে দেখা করলে সব থেকে উত্তম কাপড় পরতেন। তখনকার সময়ে তিনি অত্যন্ত সম্ভ্রান্ত ও ধনী ব্যক্তি ছিলেন, কাপড়ের ব্যবসা করে অনেক ধন সম্পদ উপার্জন করেছিলেন। তিনি উন্নত মানের কাপড় পরে হাদিসের ক্লাস নিতেন। মালিক তার মজলিসে কথা বলার সময় উৎকাষ্ঠ জ্বালাতেন। উৎকাষ্ঠ হচ্ছে সবচেয়ে দামি সুগন্ধি কাঠ, দ্বার শেষ না হওয়া পর্যন্ত তা জ্বলত। তিনি এটা করতেন হাদিসে তথা রসুলুল্লাহ সাল্লু আলহি আসলামের প্রতি সম্মান প্রদর্শনের জন্য। মালিক যখন কথা বলতেন তখন সবাই মনোযোগ সহকারে তার কথা শুনতেন এবং অন্য বড় আলেমরাও চুপ থাকতেন। তার কথা বলা শেষ না হওয়া পর্যন্ত কেউ একটা কথাও বলতেন না। তিনি যা বলতেন তা বৈধ বা অনুমোদিত কিনা এই ব্যাপারেও কেউ প্রশ্ন করত না। এমনকি তিনি বাড়ি না আসা পর্যন্ত কেউ তার কথার কোনো প্রমাণ বা রেফারেন্স চাওয়ারও সাহস করত না। তিনি খুবই প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। ওনার মজলিসের বিশেষ করে আদব কায়দার বিবরণ শুনলে মনে হবে এ যেন এক রাজদরবার। বাড়িতে যে মজলিস হতো সেখানে ইমাম সাহেবের ডানে বায়ে শিরোধান রাখা হতো, সুগন্ধির জন্য উৎকাষ্ঠ জ্বালানো হতো, পাখা রাখা হতো, মজলিসে কোনো রূপ আওয়াজ হতো না। কোরাইশ এবং আনসার ব্যতীত বাইরের অনেক ছাত্রের ভিড় জমত, কিন্তু মজলিসের আদব নিরবতা এবং গাম্ভীর্য কোনো পরিবর্তন হতো না। বাহিরের ছাত্ররা কোনো প্রশ্ন করলে তিনি পালাক্রমে সেগুলোর উত্তর দিতেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব সর্বাবস্থায় রক্ষা করা হতো। হাদিস বর্ণনা করার পূর্বে ইমাম সাহেব অজু গোসল করে অতি মূল্যবান উত্তম পোশাক পরিধান করতেন। তিনি কেশবিন্যাস এবং সুগন্ধি ব্যবহার করতেন। এই সমস্ত কাজ করার পর তিনি বাড়ি থেকে বের হতেন। শিক্ষা মজলিস শুরু হলে শিক্ষার্থী এবং শ্রোতাগণ নীরবে বসে যেতেন। এমনকি ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ যখন যে মজলিসে যোগ দিতেন তখন তিনিও সেখানে বিনয়ের সাথে বসে যেতেন। মজলিসে নীরবতা বিরাজ করত। ইমাম শাফি রহমাহুল্লাহ বলেন, সভার নীরবতা বিনষ্ট হবার আশঙ্কায় আমরা কিতাবের পাতাও অতি সতর্কতার সাথে উল্টাতাম। এসব নিয়মনিষ্ঠা এবং জাঁকজমকের সামনে রাজদরবারে জাঁকজমকও ম্লান হয়ে যেত। ইমাম সাহেবের শিক্ষা মজলিসের প্রশংসা করতে গিয়ে জনৈক কবি বলেন, ইমাম সাহেব যদি জবাব না দিতেন তবে তার প্রভাব প্রতিপত্তি এবং গাম্ভীর্যতার কারণে কারও কোনো প্রশ্ন করার সাহস হতো না। তিনি এত গুরুগম্ভীর ছিলেন যে তার গাম্ভীর্যতার প্রতি সকলেরই গভীর শ্রদ্ধা ছিল, সকলেই প্রভাবিত ছিলেন, মানুষ তাকে ভয় করত। অথচ তার মাথায় কোনো রাজমুকুটও ছিল না, কিংবা তার হাতে কোনো রাজদণ্ডও ছিল না। তবে এ কথা সত্য যে রাজদণ্ডের অধিকারীরা তার খিদমতে এসে বিনীত হয়ে বসে থাকতেন। রাস্তায় চলাকালে কিংবা কোনো কাজে ব্যস্ত থাকলে তিনি হাদিস বর্ণনা করতেন না, একে তিনি আদবের খিলাফ মনে করতেন। এছাড়াও কোনো কিছু পরিপূর্ণভাবে শ্রবণ করতে এবং তার মর্ম অনুধাবন করতে পূর্ণ একাগ্রতার প্রয়োজন, যা এমন অবস্থায় প্রায় অসম্ভব। উলামাদের মজলিসে উচ্চস্বরে কথা বলাটাও আদবের পরিপন্থী। একবার খলিফা আবু জাফর আল মনসুর ইমাম সাহেবের মজলিসে কোনো বিষয়ে তর্ক বিতর্ক করার সময় তার কণ্ঠস্বর উঁচু হয়ে যায়। ইমাম সাহেব তাকে শাসাতে গিয়ে একটি আয়াত পাঠ করলেন, যার অর্থ হচ্ছে, নবীর আওয়াজ থেকে তোমাদের আওয়াজ উঁচু করো না। ইমাম সাহেবের দর্সে তার ব্যক্তিগত কাতেব বা লেখক হাবিব হাদিস পড়তেন এবং দর্সে অংশগ্রহণকারীরা অন্যান্যরা শুনতেন। ইমাম সাহেবের ভয়ে কেউ নিজের কিতাব দেখত না এবং তাকে কোনো প্রশ্ন করত না। হাবিব কোনো ভুল করলে ইমাম সাহেব তা সংশোধন করে দিতেন, তিনি নিজে তা পড়ে শোনাতেন না। দরজায় ছাত্রদের ভিড় লেগে থাকলে তাদেরকে ভিতরে ডাকার নির্দেশ দিতেন, প্রথমে বিশেষ ছাত্রদেরকে এবং পরে সাধারণ ছাত্রদেরকে ডাকতেন। ইমাম সাহেবের কন্যা ফাতেমার মুয়াত্তা মুখস্থ ছিল। দর্শ চলাকালে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতেন। যদি কোনো পাঠক ভুল পড়ত, তিনি নখ দিয়ে দরজায় খটখটাতেন। এতে ইমাম সাহেব বুঝে নিতেন এবং তার সংশোধন করে দিতেন। কখনো কখনো ইমাম সাহেবের পুত্র ইয়াহিয়া বেপরোয়াভাবে দর্শে এসে যেতেন। ইমাম সাহেব সাগরেদদেরকে লক্ষ্য করে বলতেন, একমাত্র আল্লাহই আদব শিখান, এ আমার ছেলে আর এ আমার মেয়ে। একবার খলিফার হাকিম অর্থাৎ বিচারপতি তার কাছে একটা প্রশ্ন নিয়ে এলো। তিনি শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না। হাকিম দুই বা তিনবার বৃথা চেষ্টা করলেন। শেষবার ইমাম মালিককে জিজ্ঞাসা করলেন কেন তিনি প্রশ্নের উত্তর দিচ্ছেন না। তখন ইমাম মালিক তার ভৃত্যকে বললেন, খলিফার হাকিমকে জেলে বন্দী করো। ইতিহাসে ইমাম মালিক ছিলেন একমাত্র আলেম যিনি মন্দ আচরণকারী লোকদেরকে জেলে বন্দী করতে আদেশ দিতেন এবং লোকজনকে প্রহারও করা হতো যদি তারা খারাপ আচরণ করত। লোকটি যখন বলল সে খলিফার হাকিম, তখন তিনি বললেন এতেও কিছু যায় আসে না। কিন্তু যখন হাকিম কসম করে বলল যে সে আর আসবে না, তখন তাকে ছেড়ে দেওয়া হল। সুতরাং এই উদাহরণের মাধ্যমে আমরা জানলাম ইমাম মালিকের হাতে তখন অনেক ক্ষমতা এবং কর্তৃত্ব ছিল। তিনি গভর্নরকেও বিভিন্ন বিষয়ে উপদেশ দিতেন, বিশেষ করে যখন সাজা দেয়া হতো। ইমাম মালিক সিদ্ধান্ত দিতেন কোন দোষী ব্যক্তিকে কি রকম শাস্তি দেয়া হবে এবং লোকজন তাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করত না। আর গভর্নরও ইমাম মালিকের সিদ্ধান্ত অনুসারে নির্দেশ পালন করতে আদেশ দিতেন। ইমাম মালিক চাইতেন লোকজন ধর্মীয় জ্ঞানের ধারক বাহকদের প্রতি সম্মান দেখাক। বর্তমানে দেখা যায় আলেমদের মর্যাদা অনেক হ্রাস পেয়েছে, তারা কিছু বললে মানুষ গুরুত্ব সহকারে নেয় না। এটা শুধু আলেমদের প্রতি নয়, বরং ধর্মীয় জ্ঞানের প্রতি অবজ্ঞারই বহিঃপ্রকাশ। ইমাম মালিক এই বিষয়ে অনেক সতর্ক থাকতেন। তিনি দিনী এলমের প্রতি সম্মান প্রদর্শনের কারণে আত্মসম্মান রক্ষা করে চলতেন। আর আলেমদের আত্মসম্মানবোধ না থাকার অর্থ হল ইলমের সম্মান না করা। তাদের যথেষ্ট আত্মসম্মানবোধ থাকা চাই, তাদের জীবনধারণ এমন হওয়া চাই যেন তাদেরকে দেখে মানুষ ইলমের প্রতি আগ্রহশীল হয়ে ওঠে। ইমাম মালিক রহেমাহুল্লাহ সব সময়ই এই দিকে লক্ষ্য রাখতেন। এ ব্যাপারে একটা চমৎকার ঘটনা আছে। আমরা জানি আব্বাসী খলিফা হারুনুর রশিদ একজন জ্ঞানী এবং বিশ্বস্ত মুসলিম খলিফা ছিলেন। তিনি অনেক ক্ষমতাধর ছিলেন এবং শক্ত হাতে শাসনকাজ পরিচালনা করতেন। যখন তিনি মদিনা এলেন, তিনি ইমাম মালিককে জানালেন তিনি তার থেকে মুয়াত্তা শুনতে চান। মালিক খলিফাকে বলেন তাকেই ইলমের কাছে যেতে হবে, ইলম তার কাছে আসবে না। হারুনুর রশিদ বুঝলেন তিনি কি বোঝাতে চাচ্ছেন, তাই তিনি বললেন যখন তিনি আসবেন তখন যেন সাধারণ লোকজন না আসে। ইমাম মালিক বললেন, হে আমিরুল মুমিনিন, ইলমকে যদি জনসাধারণ থেকে দূরে রাখা হয় তাহলে সেই ইলমের মাধ্যমে কেউ উপকৃত হতে পারে না, না কোনো বিশেষ ব্যক্তি কিংবা সাধারণ মানুষ। সুতরাং হারুনুর রশিদ সাধারণ লোকজনের সাথেই ইমাম মালিকের মজলিসে বসলেন। তিনি ইমাম মালিককে হাদিস পড়ে শোনাতে বললেন। কিন্তু মালিক বললেন তিনি অনেক দিন যাবৎ ছাত্রদের হাদিস পড়ে শোনান না। তখন তিনি মালিককে বললেন, আচ্ছা তাহলে একজন ছাত্রকে দিয়ে পড়ান। খলিফা প্রথমে ইমাম মালিকের আসনে অর্থাৎ মিম্বরে বসেছিলেন। তখন ইমাম মালিক বললেন, মদিনাতে দিনী জ্ঞানের সন্ধানে আসা লোকজন উস্তাদকে সম্মান জানায়। অতঃপর হারুনুর রশিদ মিম্বর ছেড়ে নেমে আসেন এবং সাধারণ লোকদের সাথে বসেন। এরপর সম্পূর্ণ মুয়াত্তার ব্যাখ্যা শুনেন। দেখুন, ইমাম মালিক একজন প্রতাপশালী খলিফার সাথে কেমন মর্যাদাপূর্ণ আচরণ করেছিলেন। বলাই বাহুল্য, তিনি ব্যক্তিগত কারণে নয় বরং দিনী ইলমের প্রতি সম্মান প্রদর্শনের জন্যই খলিফার সাথে এমন আচরণ করেছিলেন। আরেকটি ঘটনা শোনা যাক। একবার যখন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তার খিদমতে উপস্থিত হলেন, তখন ইমাম মালিক রহিমাহুল্লাহ তাকে এরূপ সম্মান প্রদর্শন করলেন যে তার নিজের চাদর ফরাশের উপর বিছিয়ে দিলেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ চলে যাওয়ার পর ইমাম মালিক তার ছাত্রদেরকে লক্ষ্য করে বললেন, ইনি ইরাকের আবু হানিফা, তিনি যদি একটা স্তম্ভকে স্বর্ণে পরিণত করতে চান তবে তার জন্য তাও সম্ভব। আবু হানিফার ইলম ও যোগ্যতার প্রশংসা করে ইমাম মালিক বললেন, চাইলে তিনি যুক্তি ও দলিল দিয়ে কাঠের খুঁটিকেও স্বর্ণের বলে প্রমাণ করার জন্য যোগ্যতা রাখেন। সততা ও নির্ভীকতা, সততা এবং নির্ভীকতা ওলামায়ে ইসলামের বিশেষ গুণ। এই বিষয়েও ইমাম সাহেব সলফে সালিহিনদের পথ অবলম্বন করেছেন। কয়েকটি ঘটনা আগে বর্ণনা করা হয়েছে। তিনি খলিফা এবং আমিরদের সাথে মিলিত হয়ে নির্ভীকতার সাথে তাদের সামনে সত্য কথা বলে আসতেন। একবার লোকেরা ইমাম সাহেবকে জিজ্ঞেস করল, আপনি কেন জালিম অত্যাচারী শাসকদের নিকট যাওয়া আসা করেন? ইমাম সাহেব বললেন, তাদের নিকট নয় তো সত্য কথা কাদের নিকট বলা হবে? ইমাম মালিক বলেন, আমি আবু জাফর মনসুরের নিকট অনেকবার গিয়েছি, কিন্তু একবারও তার হাতে চুমো দেয়নি। অথচ অহাসেমি হাসেমি প্রত্যেকেই তার হাতে চুমো দিয়েছে। মজলিসে বিশেষ শিষ্টাচারপূর্ণ নিয়মকানুন প্রয়োগের জন্য ইমাম মালিকের সুখ্যাতি ছিল। কোনো সাধারণ লোকজন বা অভিজাত ব্যক্তি কেউই এসব নিয়ম অগ্রাহ্য করতে পারত না। তিনি আশা করতেন লোকজন তার কথা বলা শেষ না হওয়া পর্যন্ত নিজ জায়গায় বসে থাকবে এবং বাইরের কেউ এসে যেন শ্রোতাকে মজলিস থেকে ডেকে না নেয়। অনেক আলেমরা এই চমকপ্রদ বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। মদিনার মুফতি হিসেবে ইমাম মালিক। ইমাম মালিক অনেক অল্প বয়স থেকেই জনগণকে ফতোয়া দিতেন। মদিনাতে তিনি দীর্ঘ ৬০ বছর ধরে একাধারে ফতোয়া দিয়েছেন। ১৭ বছর বয়সে সমস্ত দিনই এলম অর্জন করে ফেলেছেন তিনি। ওই বয়সেই তিনি তার ওস্তাদদের অনুমতিক্রমে এবং তার যোগ্যতার সাক্ষ্যদান ক্রমে দার্স এবং ইফতার আসনে বসতেন। তিনি স্বয়ং বর্ণনা করেন, ৭০ জন ওলামায়ে কিরাম আমার যোগ্যতা সম্পর্কে সাক্ষী দেবার পূর্বে আমি ফতোয়া দেইনি। তার আরেকটি বৈশিষ্ট্য হল, শুধু হজ করার জন্য মক্কায় যাওয়া ছাড়া আর কখনও তিনি মদিনা ত্যাগ করেননি। রাসূলের শহর মদিনার প্রতি ভালোবাসার কারণে তিনি কখনও মদিনা ছাড়তে চাইতেন না। হজের সময় একবার তিনি বিখ্যাত আলেম আবু হানিফা এবং আল লাইস ইবনে সাআদ ও মিশরের বিখ্যাত আলেমদের সাক্ষাৎ করেন। আল লাইস ইবনে সাআদ দেখলেন কথা বলার সময় ইমাম মালিক খুব ঘামছেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি অসুস্থতা বোধ করছেন? তখন ইমাম মালিক বললেন যে তিনি আবু হানিফার একটা মতামত উল্লেখ করেছেন, তাই তার এমন হচ্ছে। আল লাইস এই ঘটনাটি আবু হানিফাকে বললেন। এই কথা শুনে ইমাম মালিকের প্রশংসা করে বললেন, মালিক একজন তীক্ষ্ণ বুদ্ধি ও সূক্ষ্ম চিন্তাসম্পন্ন বড় আলেম। দেখুন কিভাবে ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা একজন আরেকজনকে প্রশংসা করতেন। তারা দুইজনে ছিলেন অনেক বড় মাপের আলেম এবং দুইজনেই একে অপরকে সম্মান করতেন। ইমাম মালিকের ওস্তাদ রবিয়াতুর রাই তাকে দেখলে বলতেন, আকেল অর্থাৎ জ্ঞানী ব্যক্তিটি আসছে। জটিল আকিদা সম্পর্কিত আলোচনা অপছন্দ করা। ইমাম মালিক আকিদা সংক্রান্ত ব্যাপারে বেশি কথা বলা পছন্দ করতেন না। দেখুন এটা খুব স্পর্শকাতর একটা ব্যাপার যা এখনকার আধুনিক স্কলাররা প্রায়ই করে থাকে। তারা বর্তমানে মসজিদে সাধারণ জনগণের সামনে এমন সব জটিল বিষয়ে আলোচনা করতে থাকে। অনেকেই এর গভীরতা বুঝে না। কিন্তু আমাদের পূর্বসূরি আলেমরা বা সালাফরা এমনটা করতেন না। যদি পূর্ববর্তী নেককারদের আলেমদের আকিদার বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করা হতো, তখন তারা বলতেন যতটুকু বর্ণনা এসেছে সেটাকে সেভাবেই বিশ্বাস করতে হবে। আকিদার জটিল বিষয় নিয়ে সাধারণ মানুষের সাথে আলোচনা বা তর্ক বিতর্ক তারা মোটেও পছন্দ করতেন না। একটা ঘটনা শোনা যাক। একবার ইমাম মালিকের মজলিসে একজন লোক এলো এবং তাকে অর্থাৎ ইমাম মালিককে অতঃপর তিনি আরশে অধিষ্ঠিত হলেন কোরআনের এই আয়াতটি ব্যাখ্যা করতে বলল এবং জিজ্ঞাসা করল এটা কিভাবে ঘটেছিল। এখনকার দিনে কাউকে এটা জিজ্ঞাসা করলে তারা অনেকক্ষণ ধরে ব্যাখ্যা করবেন এবং এমন কিছু বলবেন যা সাধারণ লোকজনের জানারও দরকার নেই। যদিও আমাদের ইসলামে লুকায়িত কোনো জ্ঞান নেই, লুকানো জ্ঞান না থাকার বিষয়ে সাহাবি আলী ইবনে আবি তালিবও সতর্ক করেছেন, কাউকে ফিতনায় ফেলা উচিত নয়। জনসাধারণকে ততটুকুই শেখাতে হবে যতটুকু তারা বুঝবে। ইমাম মালিককে যখন আর রহমানু আলাল আরশিস্তাওয়া এই আয়াত অর্থাৎ সূরা তহার ৫ নম্বর আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হল, তখন তিনি অনেকক্ষণ চুপ থাকলেন আর তার মুখমণ্ডল লাল এবং ফ্যাকাশে হয়ে যায়। রাগের কারণে তার মুখমণ্ডল রক্তিম হয়ে যায় এবং তিনি ঘামতে শুরু করেন। তারপর তিনি মুখ তুলে লোকটিকে বললেন, এই বিষয়ে আমরা অবগত কিন্তু এর ধরন অজানা আর এই ব্যাপারে প্রশ্ন করা বিদাত। তিনি বললেন, লোকটি বিদাতি এবং তাকে মজলিস থেকে চলে যেতে বললেন। আর ইমাম মালিক যখন কাউকে চলে যেতে বলেন তখন সেই কাজ খুব তাড়াতাড়ি করা হতো। সুতরাং ইমাম মালিক যেভাবে প্রশ্নটির উত্তর দিয়েছিলেন তাতে প্রকাশ পায় যে সালাফদের যুগে সর্বসাধারণের সামনে সব কিছু আলোচনা করা হতো না, অথচ আজকাল এটাই হয়। ইমাম মালিক সেই লোকের প্রশ্ন মেনে নিতে পারেননি, তাই ঘামতে শুরু করেন এবং তার মুখ লাল হয়ে গিয়েছিল। প্রশ্নকৃত বিষয়টি যদি এমন হতো যে সেটা নিয়ে হরহামেশায় আলোচনা হয়, তবে তার প্রতিক্রিয়া এমন হতো না। এবারে শোনা যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশেষ ভালোবাসার কিছু ঘটনা। ইমাম মালিক রাহমাহুল্লাহ তার মজলিসে হাদিসের প্রতি সম্মান প্রদর্শনের জন্য কঠোরভাবে বিশেষ আদব কায়দা অনুসরণ করতেন, যা আগেই উল্লেখ করা হয়েছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক গভীরভাবে ভালোবাসতেন। ইমাম মালিক বলেন, তিনি হজের সময় আইয়ুবের সাক্ষাৎ করেন, মানে আইয়ুব আল সাখতিয়ানি। তিনি একজন বিখ্যাত নির্ভরযোগ্য হাদিস বর্ণনাকারী এবং নেককার পূর্বপুরুষ। অথচ ইমাম মালিক বলেন, তিনি তার কাছ থেকে কোনো হাদিস শেখেননি, কারণ তিনি খুব কম লোকের কাছ থেকে হাদিস শিখতেন এবং শুধুমাত্র তাদের চারিত্রিক ব্যাপারে নিশ্চিত হবার পর। সুতরাং যাদের কাছ থেকেই ইমাম মালিক শিখতেন তারা খুব খুশি হতো, কারণ এটা তাদের চারিত্রিক ভাব উত্তম ও বুদ্ধিমান হবার প্রমাণ, ফলে এটা একটা সম্মান ছিল। আমরা আগেই বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান দেখিয়ে তিনি মদিনাতে কোনো প্রাণীর উপর আরোহণ করতেন না। কোনো হাদিস বর্ণনাকারী যদি উচ্চ স্বরে কথা বলত তবে তাদেরকে আস্তে কথা বলতে বলতেন আর তিলাওয়াত করতেন। হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না, এবং তোমরা একে অপরের সাথে যেরূপ উঁচু স্বরে কথা বলো তার সাথে সেরূপ উঁচু স্বরে কথা বলো না, এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং তোমরা টেরও পাবে না। সূরা হুজুরাত আয়াত 2। ইমাম মালিক বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত বা মৃত সকল অবস্থায় অনেক সম্মান করতে হবে, আর তাই ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অনেক সম্মান করতেন, ফলে তিনি নিজেও সম্মানিত হয়েছেন। আর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকেও অনেক ভালোবাসতেন। জাফর ইবনে মুহাম্মদ আস সাদিক ছিলেন নবী পরিবারের একজন সদস্য, তাকে ইমাম মালিক অনেক পছন্দ করতেন। তিনি যখন মৃত্যুসজ্জায় উপনীত হলেন তখন জনৈক রাফিদা এসে জাফর আস সাদিককে জিজ্ঞাসা করলেন, এখন তিনি কাকে ইমাম হিসেবে সুপারিশ করবেন? তিনি ইমাম মালিক ইবেন আনাসের কথা বলেন, অর্থাৎ তিনি মৃত্যুসজ্জাতেও মালিক ইবেন আনাসের প্রশংসা করেন। এভাবে ইমাম মালিক রহিমাহুল্লাহ নবী পরিবারের লোকজন থেকে শুরু করে আগের এবং পরের সকল যুগের আলেমদের প্রশংসা লাভ করেছেন। মুসআব ইবেন আবদুল্লাহ বর্ণনা করেন, যখন ইমাম মালিকের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হতো এবং তার আলোচনা করা হতো, তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত এবং মাথা নিচু হয়ে যেত, আর বলতেন, আমি যা কিছু দেখেছি তা যদি তোমরা দেখতে তবে আমার এ অবস্থা দেখে আশ্চর্য হতে না। ইমাম মালিক যেসব তাবেঈদের দেখেছেন তারাও আল্লাহ রসুলের প্রতি ভক্তি ও ভালোবাসার কারণে কেঁদে ফেলতেন। যেমন ইমাম মালিক আবদুল্লাহ ইবনে জুবায়ের পুত্র আমেরকে দেখেছেন। আমের ইবনে আবদুল্লাহ ইবনে জুবায়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গেলেই ভক্তি ও ভালোবাসার কারণে অনেক কাঁদতেন। সাফওয়ান ইবনে সুলাইমও একজন বড় মাপের আলেম ছিলেন এবং সাহাবিদের একনিষ্ঠ অনুসারী। মালিক বলেন, যখন সাফওয়ান তাদের সাথে কথা বলতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসত তখন মনে হতো যেন তিনি অন্যদেরকে চেনেন না। আরেকজন তাবেঈ ইমাম জাফর আস সাদিক সম্পর্কে ইমাম মালিক বলতেন, জাফর প্রায়ই হাসতেন, কিন্তু আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কথা উঠত তখন তিনি দারুণ প্রভাবিত হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উঠলেই তিনি কথা বন্ধ করে দিতেন এবং মাথা নিচু করে থাকতেন, আর সকলেই জানত তিনি কেন এমন করছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহরও একই অবস্থা হতো। জানা যাক ইমাম মালিকের বিখ্যাত সেই কিতাব মুওয়াত্তা সম্পর্কে। 179 হিজরিতে ইমাম মালিক মৃত্যুবরণ করেন এবং ইসলামের খিদমতে তিনি রেখে গিয়েছেন আল মুয়াত্তা নামক বিস্ময়কর কিতাবটি। এখানে 720টির মতো বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের বাণী রয়েছে, যার মধ্যে 600টি হাদিস সম্পূর্ণ বর্ণনাকারী ক্রমধারা অনুসরণ করে উল্লেখ করা হয়েছে আর 230টি বর্ণনা করা হয়েছে পরোক্ষভাবে সাহাবীদের কাছ থেকে। সুতরাং এই বইতে সব মিলিয়ে 830টি হাদিস আছে। মুয়াত্তাতে আরও 600 বাণী রয়েছে সাহাবীদের, সুতরাং সব মিলিয়ে এখানে 1400 থেকে 1500 হাদিস আছে। এছাড়া আনুমানিক 300 বাণী আছে তাবেঈদের। কিন্তু মানুষজন মুয়াত্তার ব্যাপারেও অভিযোগ করে, অথচ বাস্তবতা হল ইমাম মালিক রহিমাহুল্লাহ হতে মুয়াত্তা পাঠকারীর সংখ্যা অনেক। এদের প্রত্যেকেই যখন পরবর্তীতে মুয়াত্তা বর্ণনা করেন তখন সেখানে কিছু কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। এরূপ পার্থক্যের কারণে ইমাম মালিক রহিমাহুল্লার মুয়াত্তার রেওয়ায়েত 30 রকমের হয়ে যায়। আলেমরা এই কিতাবকে কোরআনের পর সবথেকে নির্ভরযোগ্য কিতাব হিসাবে দেখেন। এটা একটা বিখ্যাত বই যা ইতিহাসের লক্ষ লক্ষ আলেম এবং ছাত্ররা সম্পূর্ণ হাদিস এবং হাদিসের বর্ণনাকারের ক্রমধারা বা ইসনাদ অনুসারে মুখস্থ করেছে। মুয়াত্তা সম্পর্কে ইমাম শাফি বলেন, পৃথিবীর বুকে মুয়াত্তা মালিক হতে অধিক নির্ভুল কিতাব আর দ্বিতীয়টি নেই। বুখারি মুসলিম এবং মুয়াত্তার মধ্যে তুলনা করলে মুয়াত্তার স্থান কোথায়, ওলামাদের মধ্যে এই ব্যাপারে বিভিন্ন মত রয়েছে। সাধারণত এই কিতাবকে তিরমিজির পরে স্থান দেয়া হয়, আবার অনেকে সিহাসিত্তার বাইরে স্থান দেন। কিন্তু পূর্ববর্তী মুহাক্কিকিন বা হাদিস তাত্ত্বিকগণ এবং পরবর্তীতে শাহ ওয়ালিউল্লাহ এবং শাহ আব্দুল আজিজ প্রমুখ মুয়াত্তাকে বুখারিরও উপরে স্থান দিয়েছেন। মুয়াত্তার সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য এই যে এটি ইসলামের প্রথম কিতাব। কিতাবুল্লাহ বা কোরআনের পরেই হাদিসের স্থান, আর এই কিতাবটির মধ্যেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ পেয়েছে সর্বপ্রথম। কাশফুজ্জুনুন কিতাবে বলা হয়েছে মুয়াত্তা ইমাম মালিকই ইসলামের সর্বপ্রথম রচিত কিতাব। এই কিতাবের ব্যাখ্যায় ইবনুল আরাবি বলেন, ইসলামী শরীয়ত সম্পর্কে লিখিত কিতাবের মধ্যে এটিই সর্বপ্রথম। মুয়াত্তা শব্দটি তাওতিয়া শব্দের কর্মকারক। এই শব্দের আভিধানিক অর্থ হচ্ছে কোনো কিছুর উপর দিয়ে চলা। যে পথে ইমাম, আলেম এবং বুজুর্গগণ চলেছেন, মুয়াত্তা শব্দ দ্বারা কেউ কেউ সেই পথকে বুঝে থাকেন। কেউ কেউ মুয়াত্তা শব্দের এই অর্থ গ্রহণ করেছেন, যেই পথে অধিকাংশ লোক যাতায়াত করে তাকে মুয়াত্তা বলা যেতে পারে। এই অর্থেই কিতাবের নাম মুয়াত্তা রাখা হয়েছে। এটা সেই পথ যেই পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণ চলে গিয়েছেন। তিনি মুয়াত্তা ছাড়াও আরও কিছু বই লিখেছেন, কিন্তু সেগুলো তত জনপ্রিয় নয়। তখনকার দিনে আলেমরা সময়ের হিসাবের জন্য তার বই কিতাবুন নুজুমি ওয়া হিসাবি মাদারিজ জামান ওয়া মানাজিলিল কমার ব্যবহার করতেন। তার অন্যান্য গ্রন্থগুলো মূলত চিঠির সংকলন বা রিসালা। যেমন ইমাম মালিক মিশরের আল লাইস এবং সাআদের সাথে পত্রালাপ করতেন এবং একজন আরেকজনকে বিভিন্ন বিষয়ে উপদেশ দিতেন। জানা যাক ইমাম মালিকের দুনিয়া বিমুখ জীবনযাপন এবং ইবাদত বন্দিগী সম্পর্কে। তাকে সবাই একজন দুনিয়া বিমুখ বা জাহেদ আলেম হিসেবে জানত, অথচ আমরা উল্লেখ করেছি তিনি উন্নত মানের দামি কাপড় পরিধান করা পছন্দ করতেন। তিনি যখন মারা যান তখন অনেক ধনসম্পদ রেখে যান, যার মধ্যে 1000 স্বর্ণ দিনার ছিল, আর তখনকার দিনে সে সম্পদ অনেক। তাহলে ওনার দুনিয়া বিরাগ বা জুহুদের ব্যাপারটা কেমন ছিল? জুহুদ অনুশীলনের সাথে ধনী বা দরিদ্র জীবনযাপনের কোনো সম্পর্ক নেই। আমরা অনেকেই এই বিষয়টি বুঝতে ভুল করি। আমরা মনে করি জুহুদ মানেই দরিদ্র জীবনযাপন করা। এই ব্যাপারে ডক্টর মুসা আল শরীফ বলেন, বাস্তবে জুহুদ হল দুনিয়া আপনার অন্তরে না থেকে হাতে থাকা। যখন দুনিয়া আপনার হাতে থাকবে তখন সহজেই সেই সম্পদকে কল্যাণমূলক কাজে ব্যয় করতে পারবেন, দান সাদাকা আল্লাহর পথে খরচ করতে পারবেন, কোনো কার্পণ্য করবেন না। কিন্তু যদি দুনিয়া আপনার অন্তরে থাকে তাহলে কোনো কিছুই কুরবানি করতে পারবেন না। সুতরাং জুহুদের ব্যাপারটি বিত্তহীন বা বিত্তশালী হবার চেয়ে আল্লাহর সন্তুষ্টির পথে খরচ করার সাথে বেশি সম্পর্কিত। একজন সম্পদশালী মানুষও দুনিয়া বিমুখ জীবনযাপন করতে পারে যদি দুনিয়া তার হাতে থাকে। আবার একজন দরিদ্র মানুষও দুনিয়া বিমুখ নাও হতে পারে যদি তার অন্তর সম্পদের প্রতি আকৃষ্ট থাকে। এটাই হচ্ছে দুনিয়া হাতের মুঠোয় না থেকে অন্তরে থাকা। ইমাম মালিক একজন নিবেদিত প্রাণ আন্তরিক মুসলিম ছিলেন। তিনি একবার তাহাজ্জুদে নামাজে পড়ছিলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অর্থাৎ এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সূরা আত-তাকাসুর আয়াত 4। তিনি ভোর হওয়া পর্যন্ত এই আয়াত পড়তে থাকেন এবং কাঁদতে থাকেন, এরপর সিজদা যান। রহিমাহুল্লাহ তাআলা। মুগিরা বর্ণনা করেন, এক রাত্রে আমি ইমাম সাহেবের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি আলহামদুলিল্লাহ আল হাকুমুত তাকাসুর সূরা পড়ছিলেন। আমি সেখানে দাঁড়িয়ে গেলাম। ইমাম সাহেব যখন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম পর্যন্ত পৌঁছলেন, তখন দীর্ঘক্ষণ পর্যন্ত কাঁদতে থাকলেন এবং এই আয়াতি বারবার পড়ছিলেন। তার এই অবস্থা দেখে আমি সেখানে রয়ে গেলাম। ফজর হয়ে যাবে এমন সময় তিনি রুকু করলেন। আমি ওযু করে মসজিদে প্রবেশ করলাম, দেখলাম তিনি সেই অবস্থায় আছেন। তার চেহারায় নূর চমকাচ্ছিল। ইমাম মালিকের রাত্রিযাপন এবং ইবাদত সম্পর্কে তার দাসী বলেছেন, ইমাম মালিক এক অযুতেই রাত থেকে ফজর পর্যন্ত নামাজ পড়তে থাকতেন। এটা কি বিস্ময়কর নয়? 40 বছর ধরে তিনি রাতের অযু ফজর পর্যন্ত ধরে রাখতেন। এটা আসলে একটা অসাধারণ ব্যাপার। এখনকার দিনে কেউ হয়তো এক রাত, দুই রাত কিংবা তিন রাত পড়তে পারবে, খুব বেশি হলে এক কিংবা দুই মাস টানা করতে পারবে, কিন্তু টানা 40 বছর এশার অযু দিয়ে ফজর পড়া কোনো সহজ বিষয় নয়। এজন্য ইমাম মালিককে মনের অনেক বাসনা নিয়ন্ত্রণ করতে হয়েছে। তিনি অনেক ধরনের আনন্দ অভিলাষ থেকে নিজেকে বিরত রাখতেন। তৎকালীন আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুর ইমাম মালিকের মুয়াত্তা বইটি অনুসরণ করার জন্য সবার বাধ্যতামূলক করে দিতে চেয়েছিলেন, অর্থাৎ তিনি মালিকি মাজহাবকে বাধ্যতামূলক করতে চেয়েছিলেন। এটি মূলত হাদিসের গ্রন্থ হলেও ফিকহের ক্ষেত্রে অনুসরণ করা হতো। এই গ্রন্থে ইমাম মালিক রহমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবী ও তাবিঈদের হাদিস এবং মদিনাবাসীর ইজমা সহ অনেক ফিকহি মাসালা বিশুদ্ধ সনদের আলোকে সংকলন করেন। কাজী এবং মুফতিরা এর বিভিন্ন রেফারেন্স ব্যবহার করত। কিন্তু ইমাম মালিক অনেক বিজ্ঞ আর বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি খলিফাকে এই কাজ করতে নিষেধ করলেন। ইমাম মালিক ফিকহের ক্রমবিকাশ এবং মাজহাবগুলোর পারস্পরিক নির্ভরশীলতা ব্যাখ্যা করে খলিফাকে বুঝিয়ে বললেন, এটা করা উচিত হবে না। চলুন সেই বর্ণনাটাই দেখা যাক। ইমাম মালিক বর্ণনা করেন, একবার আবু জাফর আল মনসুর আমাকে জিজ্ঞেস করলেন যে পৃথিবীতে কি আপনার চেয়েও বড় আলেম রয়েছেন? আমি বললাম হ্যাঁ। তিনি বললেন, তাদের নাম বলুন। আমি বললাম, তাদের নাম আমার স্মরণ নেই। এরপর তিনি বললেন, আমি চাই যে আপনার ইলম মুয়াত্তা সারা দেশে চালু করে দেই, সেনাপতি এবং কাজীদের নিকট নির্দেশ পাঠিয়ে দেই, তারা যেন এই ইলম শেখে এবং সারা দেশে ছড়িয়ে দেয়, আর যেই ব্যক্তি এর বিরুদ্ধাচরণ করবে যেন তার গর্দান উড়িয়ে দেয়। জবাবে ইমাম মালিক রহমাহুল্লাহ বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সাহাবায়ে কেরামের হাতে অনেক ভূমি বিজিত হয়েছে, এই ধারা এখনও চালু আছে। সাহাবায়ে কেরাম বিজিত ভূমিতে দীনের শিক্ষা প্রদান করতেন, তাদের কাছ থেকে ইলম অর্জন করা হতো, সেই ধারা এখনও চালু আছে। এখন আপনি যদি সাহাবায়ে কেরামদের ছাত্রদের মধ্যে আমার এই ইলম চালু করেন, তবে তাদের নিকট যে ইলম আছে তার বিপরীতে এই ইলম অপরিচিত মনে হবে, ফলে ফিতনা সৃষ্টি হবে। কাজেই প্রত্যেক শহরবাসীকে তাদের ইলমের উপর থাকতে দিন, আর আপনি নিজে আমার ইলমের উপর আমল করুন। একথা শুনে খলিফা আবু জাফর আল মনসুর বললেন, এ তো অত্যন্ত দূরদর্শিতার কথা। দেখুন, ইমাম মালিক চাইলে এই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বব্যাপী নিজের মাজহাব ছড়িয়ে দিতে পারতেন, কিন্তু তিনি ব্যক্তিগত সন্তুষ্টি এবং খ্যাতির পরিবর্তে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিলেন। আবু জাফর অত্যন্ত ক্ষমতাশালী খলিফা ছিলেন, নিষ্ঠুরতার জন্যও তিনি খ্যাত। চাইলে তিনি জোরপূর্বক মালিকি মাজহাব প্রতিষ্ঠা করতে পারতেন, কিন্তু ইমাম মালিক খলিফাকে নিষেধ করে দেন। বাস্তবে ইমাম মালিক ছিলেন অনেক দিনদার, নিবেদিত প্রাণ। তিনি সব কিছুর ওপরে আল্লাহকেই ভয় করতেন এবং ভালোবাসতেন। ইমাম মালিকের মৃত্যুতে সবাই শোকাহত হয়, বিশেষ করে মদিনাতে, কারণ তিনি মদিনায় শেষ বড় আলেম ছিলেন। তিনি মারা যাবার পর হিজাজে এত বড় মানের আলেম আর পাওয়া যায়নি, এমনকি তার দশ ভাগের এক ভাগ যোগ্যতা সম্পন্ন কোনো উত্তরসূরিও পাওয়া যায়নি। তিনি আল্লাহর কাছ থেকে অনেক অনুগ্রহ পেয়েছিলেন। আসাদ বিন খাররাত বর্ণনা করেন, আমরা বাগদাদে ইমাম মুহাম্মদ বিন হাসান সাইবানের দর্সি হালাকায় বসাছিলাম। এক ব্যক্তি অনেক কষ্টে তার নিকট গেল। এরপর ইমাম মুহাম্মদ রহমাহুল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে বললেন, কত বড় মুসিবত এসে পড়েছে, মালিক বিন আনাস ইন্তেকাল করেছেন, হাদিসের সম্রাট ইন্তেকাল করেছেন। আফসোসের ব্যাপার হল, ইমাম মালিকের চার সন্তানের কেউই পিতার মতো যোগ্যতা সম্পন্ন হতে পারেননি। ছেলেদের কাউকেই বিশ্বস্ত বর্ণনাকারী হিসেবে অন্যান্য আলেমরা গ্রহণ করেননি। ইবনে হাজম লেখেন, ইমাম মালিকের দুজন ছেলে ছিলেন, একজন ইয়াহিয়া, অপরজন মুহাম্মদ। মুহাদ্দিসদের দৃষ্টিতে এই দুজনই জয়ীফ তথা দুর্বল। মালিক নিজেই আফসোস করে বলতেন, সন্তানরা কেউ তার মজলিসে বসত না এবং বসলেও ভেতরে বাইরে যাওয়া আসা করত। কিন্তু তিনি জানতেন, এই দিনের জ্ঞান কেউ উত্তরাধিকার সূত্রে পিতা থেকে পায় না এবং খুব কম ক্ষেত্রেই তা হয়, এর জন্য মেহনত করতে হয়। তিনি এটা খুব কষ্টের সাথে বলতেন, আর এটাই ছিল বাস্তবতা। শুধু তার সন্তান নয়, উত্তরসূরী আলেমদের কেউই তার মতো হতে পারেননি। সবশেষে তার কয়েকটি বিখ্যাত উক্তি দিয়ে আমরা এই পর্ব সমাপ্ত করতে যাচ্ছি। আহলে ইলম অনেক রকমের রয়েছে। এক, যে আলেম নিজের ইলম অনুসারে আমল করে, এমন ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে হতে একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে। দুই, যে আলেম নিজে ইলম অর্জন করে অপরকে তা শিক্ষা দেয় না, তার সম্বন্ধে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা আমার নাজিলকৃত প্রমাণসমূহ এবং হিদায়ত গোপন করে, সূরা বাকারা আয়াত 159। তিন, যে আলেম নিজে ইলম অর্জন করার পর অপরকে তা শিক্ষা দেয় কিন্তু নিজে সে অনুসারে আমল করে না, এমন ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, অর্থাৎ তারা তো চতুষ্পদ জন্তুর মতো। জুবাইরি বলেন, আমি ইমাম সাহেবকে বললাম, যখন আমি সৎ কাজে আদেশ দেই তখন কেউ কেউ আমার কথা মেনে নেয়, আবার কেউ কেউ আমাকে কষ্ট দেয়, আমার ক্ষতি করে এবং আমার সাথে খারাপ আচরণ করে, এমত অবস্থায় আমার কী করা উচিত? ইমাম সাহেব বললেন, যদি তুমি বুঝতে পারো যে লোকেরা তোমার কথা গ্রহণ করবে না, তবে তুমি তাদের ছেড়ে দাও, মনে মনে তাদের পাপকার্য ঘৃণা করো, এই সুযোগ তোমার রয়েছে। আর যেই ব্যক্তি থেকে তোমার কোনো ক্ষতির আশঙ্কা নেই, তুমি তাকে ভালো কাজে নির্দেশ দাও আর মন্দ কাজ থেকে নিষেধ করো, এই কাজটা তুমি আল্লাহ তাআলার নির্দেশ হিসেবেই করো, এর ফল তুমি ভালোই দেখবে, বিশেষ করে যখন তোমার মধ্যে এই ব্যাপারে নম্রতা পাওয়া যায়। আল্লাহ মূসা এবং হারুন আলাইহিসসালামকেও নির্দেশ দিয়েছিলেন যে তারা যেন ফিরাউনের সাথে নম্র ব্যবহার আচরণ করে, এরূপ করলে শ্রবণকারী তোমার কথার প্রতি মনোযোগ দিবে এবং তা গ্রহণ করবে। মুনাফিকদের ব্যাপারে তিনি বলেন, মসজিদে মুনাফিকদের উপমা সেই পাখির মতো যাকে খাঁচায় আবদ্ধ করা হয়েছে, যখনই দরজা খোলা হল পাখি উড়ে গেল। আরেকটি খুব সুন্দর কল বা উক্তি ছিল, এই উম্মতের শেষ স্তরের লোক ওই জিনিস দ্বারাই কল্যাণ পেতে পারে যার দ্বারা প্রথম স্তরের লোকেরা কামিয়াব হয়েছে। আরেকটি উক্তি, তুমি ইলম হাসিল করার পূর্বে হিলম বা গাম্ভীর্য হাসিল করো। যে ব্যক্তি কথাবার্তায় সততা অবলম্বন করবে, মৃত্যু পর্যন্ত সে তার আকল বা জ্ঞান দ্বারা উপকৃত হতে থাকবে এবং বৃদ্ধাবস্থায় প্রলাপ থেকে নিরাপদে থাকবে। আল্লাহ তাআলার আদব কোরআনে রয়েছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব সুন্নতে হাদিসে রয়েছে এবং সালেহীনদের আদব ফিকহতে রয়েছে। আল্লাহ তার রুহের মাগফিরাত করুন, তার মর্যাদা উচ্চাসীন করুন এবং আমাদেরকে তার জ্ঞান দ্বারা কল্যাণ দান করুন। আমিন। ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।